আসুন আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি শ্রবণ করি। জবানের রোজা হচ্ছে যে জবান শুধু ভালো ও বৈধ কথাবার্তার জন্যই নড়াচড়া করবে। যেমন জবান দ্বারা কোরআনের পাকে তেলাওয়াত করব, জিকির ও দুরূদ শরীফ পাঠ করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। জি, আমাদের টপিক চলছিল সাজিদ ভাই জবানের হেফাজত,
এ সম্পর্কে আমরা আরো একটা হাদিসে মোবারক শুনি। হযরতে সাইয়্যিদুনা সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবী করিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতের মধ্যে উপস্থিত হই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আমার জন্য কোন জিনিসকে সবচেয়ে বেশি ক্ষতিকর হিসেবে নির্ধারণ করেছেন। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারক ধরে ইরশাদ করলেন এইটাকে।
ক্ষতিকর জিনিসটা আছে তার জবান, জিহ্বা। আসলে এই কিতাবে পাওয়া যায় যে জিহ্বা সম্বোধন করে সকল অঙ্গ প্রত্যঙ্গকে বলে যে তোমরা কেমন আছো, তখন সকল অঙ্গ প্রত্যঙ্গ জবাব দেয় তুমি যদি আমাকে ভালো রাখো, আমাদেরকে ভালো রাখো, তাহলে আমরা ভালো থাকবো, আর তুমি যদি খারাপ রাখো তাহলে আমরা খারাপ থাকবো। এর মানে হচ্ছে যে এই জিহ্বার মাধ্যমে আমরা, জবানের মাধ্যমে মানুষকে আমরা বকাবাজি করি, গালিগালাজ করি, খারাপ কথা বলি। এই জিহ্বার কারণেই আমরা কি আমাদের শারীরিক যে ক্ষতি
হয়েছে,
এজন্য বুজুর্গানে দিন আমাদেরকে বলেছেন এবং আমাদের সাহাবাই কিরাম আলিমগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে আমাদেরকে এটাই উপদেশ, এটাই নির্দেশ, যেটাই আমরা মনে করি উপদেশ, নির্দেশ, আরো যেটাই আমরা মনে করি যে জিহ্বার আমরা হেফাজত করি, জবানের হেফাজত করি। জবানের হেফাজত যদি আমরা না করি তাহলে হয়তো এই সারাদিন বডিকে আমরা বাঁচাতে পারবো না।
অনেক সময় দেখা যায় আমরা নেক আমল করলাম কিন্তু শুধু এই জিহ্বার হেফাজত না করার কারণে আমাদের নেকিগুলো নষ্ট হয়ে যায়।
আচ্ছা,
এই ব্যাপারে যেমন একটা মেসাল হচ্ছে, কেউ গীবত করলো এবং হাদিসে মুবারকার মধ্যে আসছে, মানে গীবত শুকনা কাঠিকে আগুন এত দ্রুত জ্বালাতে পারে না, যত তাড়াতাড়ি গীবত বান্দার নেকিকে জ্বালিয়ে দেয়। তো এই গীবত, এটা তো জবান দিয়ে হচ্ছে, অর্থাৎ আমরা যে করতেছি, তো এই কারণে মানে আমল করার চাইতে এটাকে টিকিয়ে রাখা, এটা আমাদের জন্য আরো বেশি গুরুত্ব। আর এর একটা মাধ্যম এটা হচ্ছে জিহ্বা।
এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে না শর্মার মধ্যে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তো অল্প আমল, কিন্তু আমরা আমল অল্প করি,
ইখলাসের সাথে অল্প আমল করা
ওই যে নাজাতের জন্য। আমরা অল্প আমল করি কিন্তু ইখলাসের সাথে করতে হবে। অনেক বেশি আমল করলাম, ইবাদত গুজার পর হিজগার মুত্তাকি এবং সকল কিছু করলাম কিন্তু গীবত ছাড়তে পারলাম না, সকল খুরি ছাড়তে পারলাম না, এ ছাড়তে পারলাম না।
এই ব্যাপারে বাপু আরেকটা হাদিসে মুবারক আছে, বলা হচ্ছে যে কিয়ামতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ফরমান যে তোমরা কি জানো নিঃস্বকে?
জি,
সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিঃস্ব তাকে জানি যার কাছে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নাই।
নাই
তো আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে, কিন্তু দেখা যাবে সাথে সাথে সে কালকে ঢালে দিয়েছিল, কাউকে ধমক দিয়েছিল, কাউকে সে মেরেছিল, কাউকে সে জবান দিয়ে কষ্ট দিয়েছিল, তো এগুলার কারণে তার নেকিগুলা কি করা হবে? ওই যাকে গালি দিয়েছিল, ধমক দিয়েছিল, চোখ বড় করে দেখেছিল, তাকে দিয়ে দেওয়া হবে। আর যখন সব পাওনাদার তার থেকে নিয়ে নেবে, এরপরও যখন দেখা যাবে হক পাওনাদার আরো থাকবে কিন্তু তার কাছে নেকি নাই, তখন এদের গুণাগুলো তাকে দিয়ে এরা মুক্তি পাবে, কিন্তু ওই যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসেছিল সে আটকা পড়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। আমি জিব্বার হিফাজত সম্পর্কে, জবানের হিফাজত সম্পর্কে আলোচনা শ্রবণ করছিলাম। দর্শক বৃন্দ, আমাদের উচিত যে আমাদের জিব্বাকে, আমাদের জবানকে হেফাজত করা। জবান দিয়ে কাউকে গালি করা, গালি গালাজ করা যাবে না। জবান দিয়ে কাউকে গীবত করা যাবে না, কারো গীবত করা যাবে না। জবান দিয়ে চুগলখুরি করা যাবে না, গীবত তো করাই যাবে না, মিথ্যা বলা যাবে না।
মাত্র এখানে আমি আর একটা শেয়ার করি আপনাকে, যেমন মনে করেন কেউ কাউকে ব্যাট দিয়ে আঘাত করলো, এটা কিন্তু শরীরে লাগে যায়,
জি,
কিন্তু জবানের আঘাত এটা কিন্তু অন্তরের মধ্যে গিয়ে লাগে,
আল্লাহ,
যেটা দেখা যায় না কিন্তু মানুষকে কষ্ট দেয়। কিন্তু মাফ করলে কিন্তু ভিতরে কিন্তু ওই দালা পোড়াটা থাকে যায়, মানে কষ্ট যে লাগছে না অন্তরের মধ্যে এটা কিন্তু সহজে যায় না।
জাকির ভাইয়ের কাছে যাই একটু, জাকির ভাই বসে আছে অনেকক্ষণ ধরে।
জি, আমি চুপ থাকার অর্থাৎ ভালো কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা না,
আপনি চুপ আছেন মনে হয়,
যে ফজিলত বলতে চাই। সুনানে তিরমিজি শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন একটি প্রসাদ রয়েছে যেটার বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির দেখা যায়। যখন এতটুকু বললেন, এক গ্রাম্য আরবি দাঁড়িয়ে আরোপ করলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ প্রসাদ কার জন্য? যখন শুনলো যে একটা প্রসাদ এমন হবে যেটা বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে, তখন ওই লোকটা দাঁড়িয়ে বলল এটা কার জন্য হবে? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তার জন্য যে উত্তম কথা বলে। এই জান্নাতের মহলটি কার জন্য হবে? যিনি উত্তম কথা বলে, ভালো কথা বলে আর মন্দ কথা থেকে বেঁচে থাকে।
আল্লাহ আল্লাহ, জান্নাত পেতে চলে উত্তম কথা বলি আমরা, খারাপ কথা ছেড়ে দিই, অশ্লীল কথা ছেড়ে দিই আমরা, ইনশাআল্লাহ তাআলা,
ইনশাআল্লাহ।
জি,
এরপরে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, দীর্ঘ নীরবতা অবলম্বনকারী ছিলেন প্রসিদ্ধ মুফাসসির হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা। এই হাদিসের ব্যাখ্যায় বলেন, নীরবতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকা, অন্যথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মুবারক আল্লাহ তাআলার জিকির দ্বারা সর্বদা সতেজ থাকতো। মানুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলতেন না, এখানে জায়েজ কথাবার্তার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। নাজায়েজ কোনো কথাবার্তা তো সারা জীবন পবিত্র মুখ থেকে বেরই করেনি।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে খারাপ কথা, খারাপ আচরণ, এটা আসলেই মানুষও কেউ চায় না যে আমি নিজে করি, অথবা আমার সাথে কেউ যে আসলে খারাপ কথা বলে, গালি গালাজ করে, তা সেও চায় না যে আমাকে কেউ গালি গালাজ করুক, সেও চায় আমার সাথে সবাই ভালো কথা বলে, কিন্তু সে কিন্তু মুখ থেকে কি কাউকে ঝাড়ে দিয়ে দিল, অথবা কাউকে খারাপ কথা বলে দিল, কাউকে গালি গালাজ করে ফেলো, অশ্লীল কথা বলে ফেলো, কিন্তু সে নিজেও চায় না যে আমার সাথে খারাপ ব্যবহার
করে। যদি কেউ করে আমার, সেইও বলে যে আপনি এটা কেন বলছেন, অর্থাৎ এরকম কথা কেন বলছেন বাপু। আসলে এর একটা আমি উদাহরণ আপনাকে বলি, যেমন আমরা খানা খাচ্ছি,
জি,
আমরা ওটা তখন খাই যখন একটু স্বাদ লাগে। তো এভাবে যারা ইবাদত বন্দেগী করে, তো ইবাদত বন্দেগীর কিন্তু একটা স্বাদ এবং তৃপ্তি থাকে,
জি,
রোজা রাখার একটা রোহানীয় তর্জন হয়,
জি,
জিকির করার একটা রোহানীয় তর্জন হয়, তিলাওয়াত করার একটা রোহানীয় তর্জন হয়,
জি,
যেমন যখন মন নরম হয়ে যায়, ঘেমে যায়, তখন দেখা যায় কান্না আসতে চায়। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা ওটা অনুভব করবো এইভাবে, আমরা রোজা রাখার পরেও দেখতেছি আমাদের মনটা পাশান, নামাজ পড়তে আমাদের কাছে কষ্ট লাগতেছে, তিলাওয়াত করতে আমাদের কাছে কষ্ট লাগতেছে, অথবা অহেতুক কথাবার্তার প্রতি আমাদের মন ধাবিত হচ্ছে, আকৃষ্ট হচ্ছে, তাহলে বোঝা যাবে যে মানে আমাদের যে রোহানিয়ত গুলো আসতেছে না, অর্থাৎ ইবাদতের নূর অর্জন হচ্ছে না, রোহানিয়ত আসতেছে না, যার কারণে মানে গুণা রোজা রাখার পরেও গুণা করতে মন চাচ্ছে আমাদের, কিন্তু তিলাওয়াত করতে তো মন চাচ্ছে না। দেখেন, অনেকে সময় পাইছে, সে যদি বলতো আমি কতক্ষণ তিলাওয়াত করে নে, কিন্তু ওইটার দিকে মন যুক্তেছে না, পত্রিকা পড়ার দিকে মন যুক্তেছে।
আহা, কিন্তু মনে রাখতে হবে কোরআন কারীমের মধ্যে রয়েছে সূরা কাফ 18 আয়াতে, কানজুল ইমান থেকে অনুবাদ, এমন কোন কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকট একজন রক্ষক উপবিষ্ট থাকে না। মনে রাখবেন দর্শক বৃন্দ, আমরা যা কিছুই বলি না কেন, যা কিছুই করি না কেন, আমাদের একজন রক্ষক উপবিষ্ট রয়েছে, অর্থাৎ কেরামান কাতিবিন আমাদের মাঝে রয়েছে ডান কাঁধে বাম কাঁধে, ভালো কথা বললেও লিপিবদ্ধ হচ্ছে, খারাপ কথা বললেও লিপিবদ্ধ হচ্ছে। এজন্য আমাদের উচিত সর্ব অবস্থায় ভালো কথা বলা, জিব্বাকে ভালো কাজে ব্যবহার করা, জবানের হেফাজত করা।
হাদিসে মুবারাকাত কোরআন যখন বান্দা অহেতু কথাবার্তা বলে তখন তার মনটা পাশান হয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
মন পাশান হয়ে যায়।
জি,
আর পাশান মনের মধ্যে না ভালো কথাগুলো তাসির করে না, প্রভাব করে না।
জি,
কান্না করতে চাইলেও কান্না আসে না, মানে দেখা যাচ্ছে ইফতার আগে দোয়া কবুল হয়ে থাকি কিন্তু দোয়ার মধ্যে আমাদের মন বসতেছে,
মন বসে না, কান্না আসে না,
কান্না আসে না। অর্থাৎ মানে কোন ভালো কাজে আমাদের কাছে কি লাগে না, ভালো লাগে না। ওই যে মানে খানা না খাওয়াটা জানো তো রোজা ঠিক আছে, কিন্তু অন্যান্য জিনিসগুলোকে ছেড়তে হবে, ওইগুলা থেকে আমরা বাঁচতে পারতেছি না। অনেক সময় তো খানা এই জন্য হয়তো খাচ্ছে না,
আখিরাতের কথা বেশি বেশি চিন্তা করতে হবে। দুনিয়াতে বসে যদি আমরা আখিরাতের কথা চিন্তা করি, মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে ইনশাআল্লাহ মনে রাখবেন যে অহেতুক কথাবার্তা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। সময় আমাদের হাতে আস্তে আস্তে করে কম হতে চলছে, নাজ শরীফ আমরা শ্রবণ করব। এর আগে একটা হাদিস শ্রবণ করি, সেটা হচ্ছে মান সামাতা নাজা, যে চুপ রইল সে মুক্তি পেল। তো আমরা চুপ থাকার অভ্যাস করি, আমরা চুপ থাকতে পারি না। দেখবেন আমি অনেক সময় এটা উদাহরণ দিয়ে থাকি, লোকাল বাস যাচ্ছে হয়তো সায়দাবাদ থেকে, যাত্রাবাড়ি থেকে মিরপুর যাবে অথবা অন্য কোথাও যাবে, ওইখানায় মানে বাসের মধ্যে এত লোকজন, সিট তো ভরাই, রটও ধরে আছে, তাও কি একজনের সাথে একজন লাগানো, রৌদ্র প্রচুর, টেম্পারেচার আপনার হাই, ঘাম ঝরছে, পিছন থেকে একজনের কথা একটা বললো, কথা শুনতে দেরি, আরেকজন ধরতে দেরি না। আচ্ছা ইনি বলছে, ইনি ধরে ফেলছে, ওনাকে বলতেও বলে নাই, এই যে কথাবার্তা শুরু হয়ে গেল বাসের মধ্যে, কি কথাই কথা, কথাই কথা, কথাই কথা, সেই একটা গেল সেক্টর। এরপরে আসেন আমরা পবিত্র স্থানকে মনে করি আমরা মসজিদ, আজকের এই মসজিদ শরীফকে পবিত্র ভাবে রাখতে পারছি, লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বললে চল্লিশ বছরের ইবাদত কি নষ্ট হয়ে যায়,
কবুল কি ইবাদত
নষ্ট হয়ে যায়। তো তারপরেও আমাদের এই চিন্তা, এই ফিকির আমাদের মধ্যেই নাই, মসজিদের মধ্যে বসে আমরা শুরু করে দিই দুনিয়াবি কথা, এক ঘরে কথা আরেক ঘরে, এমনকি গীবত পর্যন্ত মসজিদের মধ্যে হচ্ছে।
আচ্ছা বাপু, এখানে একটা কথা শেয়ার করি, অনেক সময় দেখা যায় কারো মোবাইলের টোন বেজে উঠছে, আগে মানা করছে, যখন নামাজ শেষ এরপরে এমন একটা যে সুর হয়ে উঠে,
মানে এর উপরে
যে টোন বাজছিল, মানে সবাই অনেক
সবাই তাকে অনেক
অনেক সময় তো গালিও দিয়েছে মসজিদের ভিতরে,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
একটা টোন বেজে যাচ্ছে, দেখ এটা হয়েছে। এখন আমরা
যেহেতু এমনি লজ্জিত
লজ্জিত, আবার যে চিল্লাই উঠলো তাকে গালি দিল, মানে এগুলো তো অত মসজিদের আদবের তো খেলাফ,
আদবের মধ্যে তো ই আছে না, ওই যে আমির সুনাদ লিখেছেন মসজিদকে সুবাসিত রাখো, আমির আহলে সুনাদ দামত বরকাতুল্লাহ বলেন যে মসজিদে তোমাদের চাদরকে এত জোরে রেখো না যাতে শব্দ হয়, আস্তে আস্তে হাঁটো। তো এই মসজিদের মধ্যেও অনর্থক কথাবার্তা আমরা বলি, গীবত আমরা করি, এমনকি মসজিদও খালি নেই এই কাজ থেকে, পবিত্র স্থান। আমাদের আজকের বিষয় হচ্ছে জবানের হেফাজত, জবানের হেফাজত সম্পর্কে আমরা শুনতেছিলাম, আরো কিছু মাদানী ফুল শ্রবণ করবো আমাদের মোবাইল লিগ ইসলামী ভাই রয়েছে। জি সাদিদ ভাই,
যার অন্তরে যত বেশি আল্লাহ তাআলার ভয় থাকে সে তত বেশি তার জুবানকে হেফাজত করে।
জি,
এই ব্যাপারে কিতাবের মধ্যে আসতেছে হযরত সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি সব সময় ইনার মুখ মুবারকে পাথর রাখতেন।
আচ্ছা আচ্ছা,
ইনাকে কি
পাথর রেখে দিতেন?
হ্যাঁ, মুখের মধ্যে পাথর রেখে নিতেন।
জি,
কেউ জিজ্ঞাসা করলো যে এই আমিরুল মুমিনিন আপনি আপনার মুখের মধ্যে পাথর কেন রাখেন, তিনি বললেন এই জুবান আমাকে কষ্ট দেয়, অর্থাৎ মানে আমি চাই যাতে করে কি আমার কাছে কোনো কথাই বলতে না হয়, কারণ আমি যে কথা বলবো আমাকে পাথর বের করে বলতে হবে, আবার রাখবো, তার সাথে কথা না বলাই উত্তম। অর্থাৎ বাপ এটা বলতেছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু ইনাকে দুনিয়ার মধ্যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সুসংবাদ দিয়েছে, এবং তিনি যে জান্নাতে এখানে মধ্যে কোন সন্দেহ নাই। এরপরেও ইনার মধ্যে আল্লাহ তাআলার ভয় এত বেশি যে কোন সময় আবার আমি প্রয়োজনের কথা বলতে গিয়ে যদি অপ্রয়োজনে বের হয়ে যান, এই জন্য তিনি মুখের মধ্যে পাথর রাখতেন। আর ইনাদের থেকে তো অপ্রয়োজনের কথা বলার প্রশ্নই আসে না, এটা আমাদের শিক্ষার জন্য ইনারা মুখের মধ্যে পাথর রাখতেন। কিন্তু আরেকদিকে তো আমরা তো মানে আমাদের মুখেটা আমাদের আয়ত্তের মধ্যে থাকে না। অনেক সময় তো দেখা যায় আমরা মানে মানুষকে হাসানোর জন্য কথা বলি, কেউ বসে থাকলে তাকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য মানে অনেক সময় কিস্সা কাহিনী, যেরকম অনেক সময় মা বাচ্চাদেরকে ঘুম পড়ানোর জন্য বিভিন্ন কিস্সা মানে বিভিন্ন ঘটনা বলি বলে বলে সারাক্ষণ বলতে থাকে। অর্থাৎ মানে
অনর্থক কথা কিনা?
হ্যাঁ, এগুলো অনর্থক কথা,
কারণ মিথ্যায় ভরপুর থাকে,
মিথ্যায় ভরপুর থাকে, অনর্থকতায় ভরপুর আছে। এগুলা যদি না বলে বাপু, যদি জিকির করে করে ঘুম পাড়াইতো, নামাজ পড়ে পড়ে করে ঘুম পাড়াইতো, তেলাওয়াত করে করে ঘুম পাড়াইতো, ওই বাচ্চার তো এগুলা শিখতে পারতো। এখন দেখা যায় বাচ্চারাই বড় হয়ে অনেক সময় মাকে বলে যে একটা আমাকে কিস্সা শোনান না, একটা আমাকে গল্প শোনান না, মানে কারণ ওই যে এগুলো তাকে শিখাইছে, কারণ এগুলো বলে বলে তাকে কি ঘুম পাড়াইছে, তো যার জন্য সেই এখন এগুলা না বললে তার ঘুম আসে না। তো এখন যদি মনে করেন বাচ্চার মুখে যদি এটা বের হতো যে মা আমাকে একটা আপনি নাচ শরীফ করেন আর আমি ঘুমাই, তো এটা কিরকম? তো বাপু আসলে মানে আমাদের মানে সুবহানাল্লাহ,
আপনার ছেলে মাদানী পরিবেশের বরকত, ইসলামের মাদানী পরিবেশ। সুবহানাল্লাহ। জি জাকির ভাই,
আসলে আমরা যখন কাউকে কোনো কথা বলি,
জি
বলার আগে তো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিই।
আচ্ছা, চিন্তা ভাবনা করতে হবে কথা বলতে হবে।
অবশ্যই, যে আমি কোন কথাটা বলবো, যাকে বলছি সে আমার কথাটার মাধ্যমে উপকৃত হচ্ছে কিনা। এখন এই সতর্ক না থাকার কারণে অনেক বেশি সমস্যা এটার কারণে। যেমন কেউ চাকরির জন্য ঘর থেকে বের হলো, খাবারের দেরি হয়ে গেল, বাচ্চার মায়ের সাথে কি হয়ে গেল, কথা কাটাকাটি বা ঝগড়ার মতন একটু বেশি, তো তার ঘরের মধ্যে এমন এক কথা তাকে শুনিয়ে দিল বা তার মনটা ওখান থেকেই শুরু হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সে সময় না থাকার কারণে অফিসে যেতে হবে, ঘর থেকে বের হয়ে গেল, রাস্তার মধ্যে রিস্কওয়ালার সাথে দেখা বা রিস্কা উঠল, ঘর থেকে কিন্তু তার মনটা কি হয়ে গেছে, বেতাপ হয়ে গেছে। সে রিস্কা ওঠার পরে রিস্কাওয়ালা নামলো, রিস্কা থেকে ভাড়া কত, যদি রিস্কাওয়ালা 15 টাকার ভাড়া 20 টাকা চায়, তার জিদ কিন্তু রাগ কিন্তু ঘর থেকে আসছে, ওই রাগ প্রয়োগ করতেছে রিস্কাওয়ালার উপরে। গেল রিস্কাওয়ালাকে অনেক কিছু বলা হলো, গেল অফিসের গেটে, দারোয়ান হয়তো ছিল না অফিসে, একটু দেরি হলো গেট খুলতে, ওই ঘরের রাগ একজনের কথার কারণে এই দারোয়ানের উপর আসছে, এই রাগের জিদ এটা এখানে প্রয়োগ করতেছে। সে গেল অফিসের মধ্যে, ওখানে গিয়ে কর্মচারী কাজ করতেছে, হয়তো দুই একটা ভুল পেয়েছে, ওই ঘরের রাগ শুধু ঘরের একটি কথার কারণে সে এই রাগ এখানে কর্মচারীর উপর প্রয়োগ করতেছে। আমরা কথা বলি বুঝে নেওয়া উচিত আগে, যে আমি কথাটা বলছি বলবো তার এটার মাধ্যমে উপকার কি আছে।
আমির সুনাদ বলেন, পেহলে তো হলো বাদ নে বলো, মানে হচ্ছে যে প্রথমে চিন্তা করো তারপরে কথা বলো। আমি কোথায় কোন কথা বলতে হবে যদি আমরা নাই বুঝি তাহলে কথা বলাই বন্ধ করে দিই। যে আমি সমাজে বের হচ্ছি, সমাজে ওখানে কোন কথা বলতে হবে, আমি কোথাও যাচ্ছি ওখানে কি কথাটা বলতে হবে, কি কথা বলা যাবে না, আগে চিন্তা করে নে, একটু চিন্তা করে নে যে কথাটা বললে, অর্থাৎ কথা বলে যদি পচলাতে হয়, পচলানো মানে অনেক সময় দেখা যায় কথা বলে ফেলি এখন তারপরে কি মাপচেতে হয় না, তখন এর চেয়ে ভালো কথা না বলা।
আল্লাহর ওলির জীবনীর মধ্যে এখানে একটি রেওয়াজ এভাবে আসছে ঘটনা, হযরত ফেজনা রবি বিন খুসাইম রহমাতুল্লাহ তাআলা 20 বছর পর্যন্ত দুনিয়াবি কথাবার্তা মুখে বলেননি। যখন সকাল হতো তখন কলম কালি ও কাগজ নিতেন, আর সারাদিন যা বলতেন তা লিখে নিতেন, এবং সন্ধ্যায় লেখা অনুযায়ী নিজে হিসাব করতেন। 20 বছর পর্যন্ত তিনি মুখে এভাবে দুনিয়াবি কথা বলেননি, লিখে লিখে তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিখে কথা
বলতেন।
কথাটা হচ্ছে আপনার সুগন্ধির মতো ধরে নি আমরা, যতক্ষণ পর্যন্ত আতর সুগন্ধি অথবা স্যান্ড এটা আমার বোতলের ভিতর আছে, এতক্ষণ পর্যন্ত এটা সুগন্ধি থাকে।
আচ্ছা,
আর যখন আমরা এটাকে বের করি শরীরে লাগাই অথবা কাউকে লাগাই, তখন এটা সুগন্ধিটা কি হয়ে যায়, ছড়িয়ে যায়। তো কথা হচ্ছে এরকম, যতক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম এতক্ষণ পর্যন্ত আমার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু যখন আমি বলে ফেললাম কিন্তু এটা আর এখন আমার ভিতরে নাই। আবার অনেক সময় আমি বলার পর আমি আফসোস করতেছি, এটা মনে হয় বাপন না বললে মনে হয় ভালো হইতো,
ভালো হতো।
আবার বলতে
কেন বলে,
এখন আমি বললাম এই যে আমার কাউকে লাগাই দেয় তো কাউকে বলে
বলে দিলে
বলে বলে শুধু এখন আফসোস শুরু হয়ে গেছে আমার ভিতরে, অনুসরণ জানা শুরু হয়ে গেছে।
ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি হুজ্জাতুল ইসলাম বলা হয়। তো ওনার বিশ্ববিখ্যাত কিতাব ইহুল উলুমের মধ্যে উল্লেখ করেছেন কথাবার্তাকে চারটা ভাগে ভাগ করেছেন। নাম্বার এক, সম্পূর্ণ ক্ষতিকারক কথা। নাম্বার দুই, সম্পূর্ণ উপকারী কথা। নাম্বার তিন, এমন কথা যাতে লাভ ক্ষতি উভয়টা আছে। আর চার নাম্বার, এমন কথা যাতে লাভও নেই ক্ষতিও নেই। তো ইনি এর ব্যাখ্যা করতেছেন যে আমাদের উচিত সম্পূর্ণ ক্ষতিকারক কথা এমনিতে তো বাদ দিতে হবে, এমন কথা যাতে আপনার লাভ ক্ষতি উভয়টা আছে, যে কিছু লাভ কিছু ক্ষতি, এটাও তো আমাদের ক্ষতির জন্য আমাদের বাদ দিতে হবে। আচ্ছা, চার নম্বরে আছে আপনার কোনো লাভও নেই কোনো ক্ষতিও নেই, তো এটা বলে কি লাভ? যে লাভ ক্ষতি মোটেও নাই, এটা বলে কি লাভ? ফায়দা তো নাই।
ওইটার জায়গায় তো দরশের পড়তে পারে, তিলাওয়াত করতে পারে।
এই জন্য তোমরা দুই নম্বরটি সম্পূর্ণ উপকারী কথাই শুধু বলো। আচ্ছা, বলা হচ্ছে যে আপনি যদি 100% কথাকে ভাগ করি, আমরা চার ভাগে করলাম না, সম্পূর্ণ ক্ষতিকারক, সম্পূর্ণ উপকারী, এরপরে কিছু ক্ষতি কিছু ভালো, আর হচ্ছে কোনো ক্ষতি কোনো লাভ নেই, ঠিক না? এই চার নাম্বার 100% কথাকে আমরা চার ভাগ করলাম, এর মধ্যে দেখা যায় 75% কথাই বন্ধ রাখতে হবে, 75% কথা আমাদেরকে বন্ধ রাখতে
হবে। কারণ এখন তো আমরা এমন, আমরা তো মনে করেন আলেমি দিন না, অথবা কথা বলার ক্যাটাগরি আমাদের কাছে জানা নাই, আমরা অনেক সময় 25% মধ্যে অনেকগুলা ভুল বলে ফেলি।
হ্যাঁ, 25% মধ্যে আরো আছে, 25% ভালো কথা। এখন ভালো কথা আপনি বলতে গেলেন, এই ভালো কথার মধ্যেও তো আপদ। কি আপদ? এই ভালো 25% কথার মধ্যে আপনি হয় রিয়াকার হয়ে যাবে, আপনি কোন ভালো কথা, এখন আমরা ভালো কথা বলছি, এখন আমাদের নিয়ত দুরুস্ত থাকে, আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করে নিয়েছি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা বয়ান করব, তো এজন্য এই 25% কথাও বুঝে শুনে কথা বলতে হবে। 75% কথা তো বলাই যাবে না, 25% বলবো তাও কি আবার চিন্তা ভাবনা করে, পেলে তোলো বাদ না বলে
বলো,
প্রথমে চিন্তা করো তারপরে কথা বলে, 25% কথা। তো দেখুন নদনিশার দর্শকবৃন্দ, আমরা কিন্তু নিজেদের কথাগুলোকে এরকম পার্টিগুলো আমরা কখনো ভাগ করি নাই, কিন্তু ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে ভাগ করে দিয়েছেন, সম্পূর্ণ ক্ষতিকারক, সম্পূর্ণ উপকারী, কিছু লাভ কিছু ক্ষতি, লাভও নেই ক্ষতিও নেই। এই চার প্রকারের কথার মধ্যে আমাদেরকে শুধু দুই নাম্বারটা ইউজ করতে হবে, সম্পূর্ণ উপকারী কথা, এটাই আমরা বলবো। এই সম্পূর্ণ উপকারী কথা বলার আগেও আমরা চিন্তা ভাবনা করবো যে এটা এখানে বলা যাবে কি যাবে না, এর মধ্যে ভালো নিয়ত আছে কি নাই। এরকম তো নয় যে কথাটা বলে ফেললাম রিয়াকার হয়ে গেল, অথবা নিজের প্রসিদ্ধি লাভের জন্য হলো, হ্যাঁ, এরকম যাতে করে না হয়ে যায় এদিকে আমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো। এবং এই কথাকে চার ভাগ করে আমরা এক ভাগ বলবো, 75% বাদ দিয়ে 25% বলবো, তাও আবার বুঝে শুনে বলবো ইনশাআল্লাহ তাআলা। সংক্ষিপ্ত সময়ের জন্য জাকির ভাইয়ের কাছে যাবো, একদম সংক্ষিপ্ত সময় কি বলতে চাচ্ছি?
নিষ্কাতুল মাসাবিয়ার মধ্যে হযরত সাইয়েদুনা বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সুলতানে দোজাহান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ মুখ দিয়ে ভালো কথা বলে অথচ সে এর মর্যাদা জানে না, ফলে আল্লাহ তাআলা সে কথার কারণে তার জন্য তার সন্তুষ্টি লিপিবদ্ধ করে যতক্ষণ না সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ না। তো মানুষ মুখ থেকে ভালো কথা বলে এটার ফজিলত সে জানে না।
ফজিলত জানতে হবে,
ফজিলত জানতে হবে।
ফজিলত জানার জন্য আমি সকলকে অনুরোধ করব নিচ্ছুপ শাহজাদা, একটি আমিলে সুন্নাতের ছোট্ট রিসালা, এটা যদি আমরা মাকতাবুল মদিনা থেকে সংগ্রহ করে নিই ইনশাআল্লাহ তাআলা, এর মধ্যে এত সুন্দর সুন্দর মাদানী ফুল রয়েছে যাতে করে আমরা জবানের হেফাজত করতে পারবো। এই বইটা পড়লে জবানের হেফাজত করার মন মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সকল ইসলামী ভাই আশা করি এটা আমরা খরিদ করে নিব, যদি আমাদের কাছে মাকতাবুল মদিনা না থাকে, ইন্টারনেট ইউজার রয়েছেন তারা www.dawalislam.net থেকে ওই কিতাবটি ডাউনলোড করে পড়তে পারবেন, প্রিন্ট আউট করেও বের করে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সাজিদ ভাই 30 সেকেন্ড
তো আগে বলছিলাম, যদি কথা বলার পরে এখন আমরা যদি আফসোস করি সে আবার কাউকে বলা যায় কিনা, তাহলে এটা আমাদের মনের মধ্যে একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ালো।
জি,
আর যদি আমরা ওই কথাটা না বলতাম, চুপ থাকতাম, তাহলে আমাদের মনের মধ্যে প্রশান্তি থাকতো যে যাক আলহামদুলিল্লাহ আমার কোন গোপনীয়তা ফাঁস হয় নাই, অথবা আমি কারো গিবত করি নাই, না আমি এমন কথা বললাম যে অন্য কাউকে বললে আমার জন্য কষ্টের কারণ হবে অথবা আমার ক্ষতির কারণ হবে। তো এই জন্য বাবু চুপ থাকার মধ্যে 100% নিরাপদ রয়েছে।
চুপ থাকতে হবে, মাশাআল্লাহ। আমরা চুপ থাকবো যে কোনো অবস্থায়, রোজা হোক কিংবা নাই হোক, উভয় অবস্থায় আমরা জিহ্বাকে আয়ত্তে রাখবো ইনশাআল্লাহ তাআলা। তিনটি মূল নীতি রয়েছে, এর উপর যদি আমরা স্থায়িত্ব রাখতে পারি, এর উপর যদি আমরা আমল করি ইনশাআল্লাহ তাআলা আমরা নিজেদেরকে, নিজের জিহ্বাকে আয়ত্তে রাখতে পারবো। নাম্বার এক, মন্দ কথা সর্বদাই মন্দ, মন্দ কথা বলা সর্বদাই মন্দ, এই জিনিসটা আমাদেরকে সামনে রাখতে হবে। নাম্বার দুই, অনর্থক কথা চেয়ে চুপ থাকা উত্তম, আমরা অনর্থক কথা বলবো এর চেয়ে চুপ থাকা উত্তম। নাম্বার তিন, ভালো কথা নিশ্চুপ থাকা অপেক্ষা উত্তম, ভালো কথা বলা নিশ্চুপ থাকা অপেক্ষা উত্তম। এই তিনটি মূল নীতি যদি আমরা সামনে রেখে নিজের জীবনকে পরিচালিত করি ইনশাআল্লাহ তাআলা, মদিনা 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 হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আমরা মাদানী নামাত দাওয়াত ইসলামীর আমির আমির আলী সুন্নাত দাওয়াত বরকাত, আমরা আলিয়া মানুষকে সংশোধনের জন্য, ইসলামী ভাইদের জন্য 72 মাদানী নামাত, ইসলামী বন্ধুদের জন্য 63 মাদানী নামাত, এর উপর আমরা আমল করি ইনশাআল্লাহ তাআলা, নিজের জবানকে হেফাজত করতে পারবো, নিজের জীবন পরিচালিত করতে পারবো ভালো কাজে এবং আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং সুন্দর জীবন নসিব করুক এবং জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক, রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক, যারা ঘূর্ণিঝড় কবলিত এলাকা রয়েছে তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত দান করুক, আমাদের দেশকে আসমানি বালা জমিনী বালা থেকে হেফাজত দান করুক। আমিন বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
ইসলামি জীবন, ইসলামি জীবন, ইসলামি জীবন।